الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রি ইসলাম বেরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, খুবই শিক্ষণীয় একটি অনুষ্ঠান যার নাম হচ্ছে কুরআনি সুরার ফজিলত। দর্শকবৃন্দ, দূরে বা কাছে, দেশ বা প্রবাসে, যেখান থেকে আমাদেরকে আপনারা দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এই অনুষ্ঠানে কী কী রেখেছি, এই অনুষ্ঠানে কী বিষয় নিয়ে আলোচনা করা হয়, এ সকল বিষয়গুলো আমরা জানব শুরুতে ইনশাআল্লাহ আজ্জাবজাল। আসুন আমরা শুরুতে অনুষ্ঠান দেখার শুরুর দিকে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে ভালো নিয়ত বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। তো আমরা যত বেশি নিয়ত করব আমাদের আমলনামায় তত বেশি নেকি লিখে দেওয়া হবে। তো এই জন্য উচিত আমাদের প্রতিটি কাজের শুরুতে, জায়েজ এবং নেক কাজের শুরুতে যেন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বরকাতুল্লাহ আলিয়া, তিনি আমাদেরকে নেক আমল রিসালার মধ্যে উৎসাহ দিয়েছেন আমরা যেন প্রতিটি নেক ও জায়েজ কাজের শুরুতে কিছু ভালো নিয়ত করে নিই। তো আমরা নিয়ত করি যে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব, দেখব, শুনব। এই অনুষ্ঠানে যে সকল বিষয়গুলো বলা হবে তা মনোযোগ সহকারে আমরা শ্রবণ করব, যে বিষয়গুলো আমাদের জন্য শিক্ষণীয় আমরা তা নিজে মনে রাখব, মুখস্থ রাখব, যদি সম্ভব হয় লিখে রাখব এবং অন্যের নিকট নেকি দাওয়াত পৌঁছে দিব। পাশাপাশি এই নিয়তটি আমরা করতে পারি যে ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠান থেকে আমরা নেকি অর্জন করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, এই যে আমরা দুরুদে পাক পাঠ করলাম, পাশাপাশি অনুষ্ঠানের শুরুতে আমরা দুরুদে পাক পাঠ করেছি, তো এই দুরুদে পাক পাঠ করার অনেক ফজিলত, বেশুমার বরকত রয়েছে। আল্লাহ নবী রসুল আরবি সরকারি দলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরুদে পাকের কেমন ফজিলত, আমরা একবার দুরুদে পাক পাঠ করব আর আমাদের উপরে দশটি রহমত অবতীর্ণ হবে, একটু চিন্তা করুন। আমরা তো চাই আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া আমরা চাই, কিন্তু এটি পাওয়ার মাধ্যম কি? দুরুদে পাক পাঠ করা। তো আসুন নিয়ত করে নিই এই অনুষ্ঠানের মাধ্যমে আমরাও ইনশাআল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আসুন আমরা আমাদের অনুষ্ঠানের বরকতের নিয়তে একবার দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান কুরআনি সুরার ফজিলত। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কুরআনে পাকে যেই সুরাসমূহ রয়েছে, কুরআনে পাকে 30 পারায় বিভক্ত করা হয়েছে এবং এই 30 পারার মধ্যে 114টি সুরা রয়েছে, এই সুরাগুলার ফজিলত আমরা শ্রবণ করি, পাশাপাশি এই সুরার বিষয়বস্তু কী তাও জানি এবং এই সুরার সংক্ষিপ্ত পরিচিতিও আমরা জানি। তো আজকেও ইনশাআল্লাহ তাআলা আমরা একটি সুরা নিয়ে আলোচনা করব। আজকে যে আলোচ্য সুরা রয়েছে, আজকে যে বিষয় নিয়ে আমরা শুনব, অর্থাৎ যে সুরার বিষয়বস্তু নিয়ে শ্রবণ করব, তা হচ্ছে সুরা নিসা। দর্শকবৃন্দ, যদি আমরা এই 114টি সুরাকে ক্রমানুসারে বিভক্ত করি তাহলে দেখব ধারাবাহিকভাবে সুরা নিসা হচ্ছে চতুর্থ সুরা। এই সুরা নিসা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথম সুরা হচ্ছে সুরা ফাতিহা, এর আলোচনা আমরা শুনেছি। এরপর সুরা বাকারা, সুরা বাকারার আলোচনাও আমরা শুনেছি। এরপর সুরা আলে ইমরান, তিন নম্বর ছিল সুরা আলে ইমরান, যা আমরা বিগত পর্বতে শ্রবণ করেছি। সুরা আলে ইমরান কোথায় অবতীর্ণ হয়েছে, সুরা আলে ইমরানের কয়টি রুকু, কয়টি আয়াত রয়েছে, পাশাপাশি সূরা আলে ইমরান এর নামকরণ যে করা হয়েছে এর কারণ কী তাও জেনেছি, এই সূরার ফজিলত কী রয়েছে, সূরা আলে ইমরানের তেলাওয়াত করার ফজিলত কী রয়েছে তাও আমরা শুনেছি এবং এর বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা এর পরবর্তী সূরা অর্থাৎ সূরা আলে ইমরানের যে পরবর্তী সূরা রয়েছে সূরা নিসা, সূরা নিসার বিষয়বস্তু, ফজিলত এবং পরিচিতি, নামকরণের কারণ সম্পর্কে আমরা তথ্য জানব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমরা এই জানার মধ্যে দর্শকবৃন্দ, কোরআনে পাক আমাদের জন্য সব রকম বিধানাবলী বর্ণিত হয়েছে কোরআনে পাকে। কোরআনে পাকে এমন কোনো বিধান নেই যা আমাদেরকে বর্ণনা করা হয়নি। তো এরই ধারাবাহিকতা আমরা যখন এই অনুষ্ঠানকে দেখব, এই অনুষ্ঠানের বিষয়বস্তু সম্পর্কে জানব, তাহলে আমরা বুঝতে পারব কোন সূরার মধ্যে কি নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকে সূরা নিসার আলোচনা শুনব, আর পাশাপাশি আমরা এই বিষয়টিও শ্রবণ করব যে সূরা নিসা এর সাথে পূর্ববর্তী যে সূরা রয়েছে সূরা আলে ইমরান এর কতটুকু পার্থক্য বা কতটুকু সামঞ্জস্য রয়েছে, সামঞ্জস্য আমরা শুনব, সাদৃশ্য কী রয়েছে সে ব্যাপারও শুনব। প্রথমে আমরা জানব যে আজকে যেই সূরা নিয়ে আলোচনা করব সূরা নিসা, সূরা নিসা এটা কোথায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত এবং রুকুর সংখ্যা কয়টি। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, তাফসিরে খাজিনের মধ্যে বর্ণিত হয়েছে যে সূরা নিসা এটি মদিনায় মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে। জি হ্যাঁ, সূরা নিসা মক্কা শরীফে নয় বরঞ্চ মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে। আর যদি আমরা লক্ষ্য করি তাহলে এই সূরার মধ্যে, সূরা নিসার মধ্যে প্রায় ২৪টি রুকু রয়েছে, ২৪টি রুকু এবং এর আয়াত সংখ্যা ১৭৬। আমরা শুনেছিলাম সূরা আলে ইমরানের মধ্যে ২০০ আয়াত রয়েছে আর সূরা নিসার মধ্যে ১৭৬টি আয়াত রয়েছে। সূরা নিসা, এই যে নিসা আমরা বলি, কী কারণে এই সূরার নাম নিসা রাখা হয়েছে আসুন আমরা শ্রবণ করি। সূরা নিসা, এই যে নিসা শব্দটি, এটি হচ্ছে আরবি, আরবি শব্দ নিসা, এর বাংলা শাব্দিক অর্থ যদি আমরা বের করি তাহলে হচ্ছে মহিলা, নারী, জি রমণী। তো নারী এবং মহিলা এর আরবি হচ্ছে নিসা, যদি আমরা উর্দুতে বলি তাহলে বলা আওরাত। এই সূরার মধ্যে অধিক হারে মহিলাদের, নারীদের বিধানাবলী, হুকুম, আহকাম বর্ণনা করা হয়েছে। তো এই সূরার মধ্যে যেহেতু অধিক হারে নারীদের বিধানাবলী, তাদের বিভিন্ন বিষয়ে উত্তরাধিকার সূত্রে যেই ওয়ারিশ হবে, তারপর মহিলাদের আরো বিবাহের ব্যাপারে, তারপর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এই কারণেই এই সূরার নাম রাখা হয়েছে নিসা, অর্থাৎ নারীদের সূরা আর কি। তো আমরা জানলাম দর্শকবৃন্দ যে এই সূরার নাম নিসা কেন রাখা হয়েছে। এখন আমরা জানব যে এই সূরার নাম নিসা এবং এর পূর্ববর্তী সূরা হচ্ছে সূরা আলে ইমরান। তো সূরা আলে ইমরান এবং সূরা নিসা এর মধ্যে কতটুকু সাদৃশ্য রয়েছে, মিল কতটুকু রয়েছে। যদি আমরা দেখি যে সূরা নিসা এর পূর্ববর্তী সূরা সূরা আলে ইমরান এর মধ্যে থেকে কয়েকটি বিষয় আমরা মিল করতে পারবো, মিল খুঁজে বের করতে পারবো, সাদৃশ্য খুঁজে বের করতে পারবো। একদিকে সূরা আলে ইমরানের শেষের কিছু আয়াতে, শেষের দিকে মুসলমানদেরকে তাকওয়া এবং পরহেজগারি অবলম্বন করার হুকুম দেওয়া হয়েছে, বিধান দেওয়া হয়েছে সূরা আলে ইমরানের। ঠিক যদি আমরা সূরা নিসার মধ্যে আসি তাহলে সূরা নিসার শুরুর দিকে আমাদেরকে এই সকল বিষয়, তাকওয়া, পরহেজগারি অবলম্বন করার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। সূরা আলে ইমরানের মধ্যেও তাকওয়া পরহেজগারি অবলম্বন করার নির্দেশ এবং সূরা নিসার মধ্যেও তাকওয়া এবং পরহেজগারি অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে, ওই সূরার শেষের দিকে, এই সূরার শুরুর দিকে। তো এদিকে একটা আমাদের একটা মিল রয়েছে, মিল আমরা খুঁজে পেলাম। পাশাপাশি আমরা গত পর্বেও শুনেছি যে সূরা আলে ইমরানের মধ্যে উহুদ যুদ্ধের ব্যাপারে বিস্তারিত ঘটনা বর্ণনা করা হয়েছে। তো সূরা নিসার মধ্যেও উহুদ যুদ্ধের ব্যাপারে একটি আয়াত রয়েছে, ওই আয়াতে উহুদ যুদ্ধের কথা আলোচনা করা হয়েছে। সূরা নিসার ৮৮ নম্বর আয়াতে এই উহুদ যুদ্ধের ব্যাপারে ইশারা করা হয়েছে। পাশাপাশি উহুদ যুদ্ধের পরে সংগঠিত যেই যুদ্ধগুলো রয়েছে এগুলোর ব্যাপারে সূরা আলে ইমরানের মধ্যে বর্ণিত হয়েছে। ঠিক তেমনি সূরা নিসারের মধ্যে ওই উহুদ যুদ্ধের পরে যে যুদ্ধগুলো রয়েছে এদিকে ইশারা করা হয়েছে সূরা নিসার মধ্যে। পাশাপাশি আমরা যদি দেখি যে উভয় সূরার মধ্যে অর্থাৎ সূরা আলে ইমরান এবং সূরা নিসার মধ্যে ইহুদি এবং ঈসাইদের হযরত ঈসা আলাইহিস সালাম এর ব্যাপারে বিভিন্ন ভ্রান্ত আকিদা, ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত দৃষ্টিভঙ্গির ব্যাপারে কী হয়েছে, রদ করা হয়েছে, বিরোধিতা করা হয়েছে, যুক্তি খণ্ডন করা হয়েছে, তাদের যেই যুক্তি ছিল, যা তাদের যেই উপস্থাপনা ছিল, মিথ্যা দাবি ছিল, এগুলো খণ্ডন করা হয়েছে সূরা নিসার মধ্যে এবং সূরা আলে ইমরানের মধ্যে। যেহেতু উভয় সূরার মধ্যে যুক্তি খণ্ডন করা হয়েছে, তাদের যে কথা এগুলো খণ্ডন করা হয়েছে, তো এই কারণে এই দিক দিয়েও এই সূরার মধ্যে কিছুটা মিল রয়েছে। দর্শকবৃন্দ, আমরা মিলের বিষয়গুলো দেখলাম যে সূরা আলে ইমরান এবং সূরা নিসার মধ্যে কী কী মিল রয়েছে। এখন আমরা শুনব যে সূরা নিসা, যা আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয়, সূরা নিসা, এই সূরা নিসার ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করব যে কিতাবের মধ্যে সূরা নিসার কী কী ফজিলত রয়েছে। আসুন আমরা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, হাদিসে মুবারাকার মধ্যে, বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে সূরা নিসার ফজিলতের ব্যাপারে বর্ণিত হয়েছে। আমরা একটি এর মধ্যে থেকে কয়েকটি হাদিসে মুবারাকা এবং ফজিলত আমরা শ্রবণ করব। বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে যে সূরা নিসার একটি আয়াতে মুবারাকার ব্যাপারে হযরত আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাকে ইরশাদ করেছেন যে আমাকে কুরআনে মজিদ পাঠ করে, তিলাওয়াত করে শোনাও। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আপনাকে তিলাওয়াত করে শোনাবো? অথচ এই কুরআনে পাক আপনার উপর অবতীর্ণ হয়েছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ তুমি তেলাওয়াত করে শোনাও। তখন আমি সূরা নিসা তেলাওয়াত করছি, এমনকি যখন আমি এই আয়াতের মধ্যে পৌঁছালাম, ৪১ নম্বর আয়াত সূরা নিসার, যা পঞ্চম পারায় রয়েছে, যার অনুবাদ হচ্ছে, তো কেমন অবস্থা হবে যখন আমি প্রত্যেক উম্মতের মধ্যে থেকে একজনকে সাক্ষী বানাবো এবং হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে সকল সাক্ষীদের ব্যাপারে, সকল সাক্ষীদের সাক্ষী এবং নিগ্রাণ বানানো হবে। তো যখন আমি এই আয়াতে মুবারাকা এতটুকু তেলাওয়াত করলাম, তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, বাস করো, থামো, এখন তোমাদের জন্য এটি যথেষ্ট। তখন আমি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দিকে দৃষ্টি দিলাম, তার দিকে মনোযোগী হলাম। তো দেখলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুবারক চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ, কেমন শান মর্যাদা এই সূরার! সুবহানাল্লাহ, সূরা নিসা। এছাড়া আরেকটি হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, মুস্তাদরাকের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সূরা বাকারা, সূরা নিসা, সূরা মাইদা, সূরা হজ এবং সূরা নূর শিখো, কেননা এই সূরাগুলোর মধ্যে ফরজ জ্ঞান, যেগুলো আমাদের জন্য শিখা আবশ্যক, এই জ্ঞান বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ, চিন্তা করি, আমরা যদি লক্ষ্য করি তাহলে নামাজ, হজ, যাকাত, তারপর এই যে মহিলাদের যে বিষয়াদি, আমরা এই সূরার মধ্যে কী কী বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে তাও ইনশাআল্লাহ তাআলা শুনবো, তখন আমরা বুঝে যাব। তো এই যে বিধানাবলী রয়েছে, তো এগুলো হচ্ছে আমাদের জন্য জানা ফরজ। যেই মৌলিক পাঁচটি স্তম্ভ রয়েছে, ইসলামের স্তম্ভ পাঁচটি বলা হয়, এক হচ্ছে ইমান, এরপর হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, এ সকল বিষয়ে আমাদেরকে এই সূরাগুলো, যে সূরাগুলোর কথা হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করেছেন, আবারও শ্রবণ করি, সূরা বাকারা, সূরা নিসা, সূরা মাইদা, সূরা হজ এবং সূরা নূর, এই সূরাগুলোর মধ্যে বিধানাবলী রয়েছে, এগুলোর মধ্যে ফরজ জ্ঞান রয়েছে। তো আমরা ইনশাআল্লাহ তাআলা এই সূরা তেলাওয়াত করব, পাশাপাশি এর অনুবাদ এবং এর মধ্য থেকে যে শরীফ মাসআলাগুলো বের হয়ে এসেছে তা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। মুসান্নিফ ইবনে আবি সাইবার মধ্যে বর্ণিত হয়েছে, হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি সূরা বাকারা, সূরা আলে ইমরান এবং সূরা নিসা পড়বে তো সে আল্লাহ তাআলার দরবারে হিকমত সম্বলিত বা হিকমতওয়ালা ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করি, যারা এই তিনটি সূরা পাঠ করবে, সূরা বাকারা, সূরা আলে ইমরান এবং সূরা নিসা, যারা এই তিনটি সূরা পাঠ করবে তারা আল্লাহ তাআলার দরবারে, যারা হিকমতওয়ালা, যাদেরকে বলা হয় বুদ্ধিমান, তাদের কাতারে নাম লেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরাগুলো পাঠ করার, তেলাওয়াত করার তৌফিক দান করুক। শুধু তাই নয়, কোরআনে পাকের প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি পারা আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, কিছু ফজিলত আমরা শ্রবণ করলাম আমাদের এই অনুষ্ঠানে। আমরা এই সূরার মধ্যে কী কী বিষয় বর্ণিত হয়েছে সে সম্পর্কে জানব। যদি আমরা লক্ষ্য করি এই সূরার মধ্যে, প্রথমে আমরা শুনে নিয়েছি যে এই সূরার নাম সূরা নিসা। নিসা কেন রাখা হয়েছে, এর মধ্যে এর আলোচনা চলে এসেছে, আরও বিশদ আলোচনা করব। যেহেতু মহিলাদের, নারীদের হুকুম, আহকাম, বিধানাবলী, বিভিন্ন কাজ কর্মর ব্যাপারে এসেছে, তো আমরা বুঝতে পারছি যে এই সূরার মধ্যে মহিলাদের, নারীদের বিভিন্ন বিধান বর্ণনা করা হয়েছে। যদি এটা সমষ্টিগতভাবে আমরা দেখি তাহলে এই সূরার মধ্যে ইয়তিম বাচ্চা যারা রয়েছে এবং মহিলাদের হক সমূহ, এর ব্যাপারে বিভিন্ন হুকুম আহকাম বর্ণনা করা হয়েছে। এছাড়া যারা ইয়তিম বাচ্চা হয়, ইয়তিম যারা ছোট বাচ্চা হয় তাদের সম্পদ, ইয়তিম সন্তানদের, ইয়তিম বাচ্চাদের যে সম্পদ রয়েছে সেই সম্পদগুলোকে নিজের সম্পদের সাথে মিলিয়ে একসাথে ব্যবহার করা ব্যাপারে নিষেধ, যে নিষেধাজ্ঞা রয়েছে তার বর্ণনা করা হয়েছে, এবং নিজের সাথে মিলানো এটি অনেক বড় গুনাহের কাজ, এই ব্যাপারে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি যারা অবুজ, ইয়তিম সন্তান, তাদের সম্পদের ব্যাপারেও বর্ণনা করা হয়েছে যে তাদেরকে তাদের সম্পদ ওই ছোট অবুজ অবস্থায় দেওয়া যাবে না, যখন তারা বড় হবে, তারা বিবাহের উপযুক্ত হবে, তখন তাদের যেই সম্পদ রয়েছে তাদের যখন বোঝ আসবে, তারা অবুজ থেকে সব কিছু বুঝতে পারবে, নিজের সম্পদ কোথায় খরচ করা ভালো হবে, কোথায় কী করা ভালো হবে, এটা এই বোঝ যখন তার চলে আসবে, তখন ওই এতিমের যে সম্পদ আমার কাছে, যার কাছে আমানত রয়েছে, সে তাকে বুঝিয়ে দিবে, এই ব্যাপারেও আলোচনা এসেছে, এর বিধান বর্ণনা করা হয়েছে। এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা, অন্যায়ভাবে নিজে এটা ভক্ষণ করা বা ব্যবহার করা, এটা যে অনেক ভীতিকর এবং এর অনেক শাস্তি রয়েছে, এই ব্যাপারেও এই সূরার মধ্যে বর্ণিত হয়েছে। এমনিভাবে মহিলাদের যে বিবাহের, বিবাহস্বরূপ মোহর দেওয়া হয়, এই মোহর দেওয়ার ব্যাপারে হুকুম বর্ণনা করা হয়েছে। পাশাপাশি মহিলা এবং সবার, আমাদের যারা আমাদের আত্মীয় স্বজন রয়েছে, অর্থাৎ যেমন আমার বাবা যেই সম্পত্তি আমাদের জন্য রেখে গিয়েছেন, এই সম্পত্তি কীভাবে বণ্টন করা হবে, ওয়ারিস যারা আছে, ওয়ারিসরা নিজেদের মধ্যে সম্পদ কীভাবে বণ্টন করবে, এই ব্যাপারে বিস্তারিতভাবে এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। এবং নসব, রিজাআত এবং মুসাহারা, এগুলোর কারণে যে অনেক সময় অনেকে বিবাহ করা হারাম হয়ে যায়, তো এই ব্যাপারে পাশাপাশি মহিলাদের অনেক বিষয়ের এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। যদি আমরা দেখি তাহলে মহিলাদের, বিভিন্ন মহিলাদের বিবাহের ব্যাপারে, তাদের বিবাহের কাদের সাথে করতে হবে, বা একাধিক বিয়ের ব্যাপারে, বা একজন পুরুষ যে একাধিক মহিলাকে বিবাহ করতে পারবে, এই সকল বিষয়ের হুকুম, আহকাম, বিধানাবলী এই সূরার মধ্যে বর্ণিত হয়েছে। পাশাপাশি যারা স্ত্রী রয়েছে, অবাধ্য রয়েছে, তাদের সংশোধন কীভাবে করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা বলে থাকি যে আমার ঘরের স্ত্রী আমার কথা শোনে না, সে ভালো মতো চলে না, সে এইভাবে চলে, সেভাবে উল্টাপাল্টা চলে, তো তাকে কীভাবে, সে যদি উল্টাপাল্টা চলছে, সে বাধ্য নয়, অবাধ্য, তো তাকে কীভাবে সংশোধন করতে হবে, এই বিষয়ের আলোচনা এসেছে এই সূরার মধ্যে, অর্থাৎ সূরা নিসার মধ্যে। এছাড়াও সূরা নিসার মধ্যে আরও কিছু বিষয়ের বর্ণনাও করা হয়েছে, যেমন পিতামাতা, আত্মীয় স্বজন, ইতিম, মিসকিন, নিকট এবং দূরের যারা প্রতিবেশী রয়েছে তাদের এবং যারা দাসী রয়েছে দাসী তাদের সাথে ভালো ব্যবহার করার ব্যাপারে, তাদের সাথে কল্যাণের মূলক আচরণ করার ব্যাপারে বর্ণনা করা হয়েছে। এছাড়া উত্তরাধিকার সূত্রে যেই ওয়ারিশ আমরা হব, তো ওয়ারিশের ব্যাপারে এই সূরার মধ্যে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, কোন লোকদের তওবা কবুল হবে এবং কাদের তওবা কবুল করা হবে না এই ব্যাপারে এই সূরার মধ্যে সূরা নিসার মধ্যে আলোচনা হয়েছে। শুধু তাই নয়, স্বামী স্ত্রীর হক এবং তাদের মধ্যে যেই দাম্পত্য জীবনে কীভাবে কে কার সাথে কীরূপ আচরণ করবে এই ব্যাপারেও এই সূরার মধ্যে বর্ণনা এসেছে। ধন সম্পদ এবং রক্তের সম্পর্কের যারা রয়েছে তাদের সাথে কীভাবে আমরা একে অপরের সাথে কেমন রিলেশন হবে এই ব্যাপারে এই সূরার মধ্যে সূরা নিসার মধ্যে বর্ণিত হয়েছে। শুধু তাই নয়, কবিরা গুনাহ থেকে বাঁচার ফজিলতের ব্যাপারে, হাসাদ থেকে অর্থাৎ অহংকার থেকে বাঁচার হুকুম দেওয়া হয়েছে এই সূরার মধ্যে। এছাড়া অহংকার, হিংসা, তারপর কৃপণতা, রিয়াকারী, এগুলোর যে ক্ষতি রয়েছে, এগুলো যে খারাপ দিকগুলো, এগুলো এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। জিহাদের ব্যাপারে এই সূরার মধ্যে হুকুম আহকাম বর্ণনা করা হয়েছে। হত্যার ব্যাপারে যারা হত্যা করে অর্থাৎ হত্যাকারী যারা হয় তাদের ব্যাপারে হুকুম আহকাম, হিজরতের ব্যাপারে হুকুম আহকাম এবং নামাজে খফ অর্থাৎ যখন মানুষ ভয় পায়, ভীতি সন্ত্রস্ত বোধ করে, তখন যে নফল নামাজ আদায় করতে হয় ওই নামাজের ব্যাপারে, ওই নামাজের তরিকা পদ্ধতি এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। শুধু তাই নয়, নেক আমল করা এবং গুনাহ থেকে তওবা করার যেই তালকিন উপদেশ তা এই সূরার মধ্যে রয়েছে। আখলাকিভাবে এবং বিভিন্ন বিষয়ের তারপর হলো যুদ্ধ করার ব্যাপারে কিছু হুকুম আহকাম এই সূরার মধ্যে বর্ণিত হয়েছে। পাশাপাশি মুনাফিক যারা রয়েছে, যারা ঈসাই রয়েছে এবং বিশেষ করে ইহুদিদের থেকে যে সকল ক্ষতি হতে পারে, আশঙ্কা রয়েছে, ক্ষতির আশঙ্কা, সেই ব্যাপারে মুসলমানদেরকে অবহিত করা হয়েছে এই সূরার মধ্যে। শুধু তাই নয়, এই সূরার শেষের দিকে হযরত ঈসা আলাইহিসসালামের ব্যাপারে, যারা ঈসাই রয়েছে তাদের যেই ভ্রান্ত, পথভ্রষ্ট, গুমরাহী যে আকিদা রয়েছে সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে। দর্শকবৃন্দ, আমরা জানলাম যে এই সূরার মধ্যে কোন কোন বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। এছাড়া আরও অনেক বিষয় বর্ণনা রয়েছে, আপনাদের কাছে অনুরোধ করব, প্রায় সময় অনুষ্ঠানের মধ্যে আমরা অনুরোধ করে থাকি যে আমরা কোরআনে পাক তেলাওয়াত করি, কোরআনে পাক পাঠ করি। শুধু পাঠ নয়, এটিকে জেনে জেনে বুঝে বুঝে আমরা এর অর্থ বুঝে পাঠ করি, এর তাফসির পড়ি। ইনশাআল্লাহ তাআলা আমাদের জীবনে আমরা কী করতে হবে, কী করব তা আমরা কোরআনে পাক থেকে বের করতে পারবো। কোরআনে পাক সব কিছু সমষ্টি। জি হ্যাঁ দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন কোরআনে পাককে তেলাওয়াত করি। এক তো কোরআনে পাকের তেলাওয়াতের দ্বারা নেকি অর্জিত হবে, এর অর্থ জানতে হবে, অর্থ জেনে এরপর যদি আমরা অর্থ জানি তখন আমাদের জীবন আমরা পরিচালনা করতে পারবো কোরআন হাদিসের মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে একটি করে সূরার আলোচনা করার জন্য। আজকে আমরা সূরা নিসা নিয়ে আলোচনা করেছি, এই সূরার পরিচয় জেনেছি, এই সূরার নামকরণের কারণ জেনেছি এবং সূরা আলি ইমরানের সাথে সূরা নিসার কী সাদৃশ্য রয়েছে তাও আমরা জেনেছি এবং সূরা নিসার ফজিলত এবং এর আলোচ্য বিষয়বস্তু সম্পর্কে আমরা শ্রবণ করলাম। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আরও একটি বিষয় নিয়ে উপস্থিত হব, আরও একটি সূরার বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের নিকট উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। আপনার মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, আর কোরআনের যে ঘটনাবলী রয়েছে এগুলো আমরা অধ্যয়ন করতে থাকি ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এই অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিব। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। Quran, Quran.